ऊपर आसु ऊपर आसु देखत निकुंज कथा छे स्वतन जी बोली सची पुत्र मत्र स्वरूपम रूपम तस्याग्रयूर्परिंगमाथुरीं गोष्ठवाट राधा कुंडम गिरिवर महो राधिका माधवासम प्राप्तो यस्य पतितः कृपया श्री गुरु तं नतोऽस्मि नमोऽं विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्री श्रीमद्भक्ति प्रज्ञान केशवैति नाम अतिमर्तचरित्राय स्वाश्रितानञ्च बालिने जीवदुःखे सदार्ताय नाम प्रेम प्रदाय नमो विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्री श्रीमद्भक्ति सिद्धांत सरस्वती नाम श्रीवास भानवी देवी दयिताय कृपाब्धये कृष्ण संबंध विज्ञान दायिनी प्रभवे माधुर्योज्जल प्रेमाढ्य भक्ति श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्ते नारायण नमस्कृत नर चैव नरोत्तम देवी सरस्वती व्यासं ततो जय यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायनो विरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तर्वोभिनेदूतं सर्वभूतहृदयं मुनिमानतोऽस्मि तवैवास्मि न जीवामि त्वया विना इति विज्ञाय राधे त्वं नयमाम् आज के जगत गुरु नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रज्ञान केशव भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर आज के प्रकट तिथि आविर्भाव तिथि श्री चैतन्य महाप्रभु आचरित एवं प्रचारित शुद्ध भक्ति धर्मे वर्तमान युगे एक जन भक्ति विनोद ठाकुर मतोई पुनः प्रवाह करता यदि श्रील भक्ति विनोद ठाकुर यदि प्रभुपाद यदि नाचतें ये दुजन ताले वर्तमान हमारा जा देखी जे अवस्था ताउ थकत देखो हमारे मठे बाहर थी जरा एसे तारा एसे কিন্তু আমাদের লাল কাপড় যাদের দেওয়া হয়েছে মঠের ব্রহ্মচারী রাখার তারা একটি ব্রহ্মচারী নাই প্রায় দু চারজন তাহলে এই বুঝুন যদি প্রভুপাদ নাচতেন তাহলে কি হতো আমাদের গুরু মহারাজ নাচতেন তাহলে কি হতো আসলে তাহলে তো হতো যে সে কোনো ব্রহ্মচারীদের একটু শ্রবণের আকাঙ্ক্ষা পর্যন্ত নাই তারা কি করবে না করবে ডাকলে ও আসবে না তার মধ্যে গুরু নিষ্ঠা বৈষ্ণবের প্রতি সেবা ভাবনা ভজনের কি উৎকণ্ঠা আসবে আর কি বলা যায়, সব ঘরে ঘরে বসে একটা দেখো ওইখানে সামনে বসে অনেকক্ষণ ধরে গপ মারছে, ও ব্রহ্মচারীটাকে ডেকে নিয়ে আসো তো, ওরা ডাক্তার ওখানে ব্রহ্মচারী যে বসে আছে, এই কে আছে রে ডেকে নিয়ে আসো, ওকে ধরে নিয়ে ধরে নিয়ে তো এখন ধরে নিয়া ধরে নিয়ে আসো সব ধরে নিয়া। সবগুলি যত পাজির পাঝাড়া মানে সব ঘরে বসে আছে, কোন কাজ নাই, পরচর্চা দেখো তো ঘরে যারা যারা বসে কান ঘরে উঠিয়ে নিয়ে সব যারা বসে আছে ঘরে, কোন সেবার মধ্যেও থাকবে না। কোথায় প্রভুপাদের বিরতিথি, আমাদের গুরু মহারাজ আবির্ভাব তিথি, প্রভু গুরু মহারাজের ব্যাস পূজা, কিন্তু কারো একটা উৎকণ্ঠা নেই যে আমরা আসব শুনব, কোন সেবাও কাজ। তাহলে প্রভুপাদ যদি না আসতেন, গুরুপাদ পদ্ম না আসতেন, তাহলে কি হতো? গুরু মহারাজ আমাদের পূর্বেকার 13 অপর সম্প্রদায়ের তো কথা লিখেছেন, তারপরে গুরু মহারাজ তাতে 13টি অপর সম্প্রদায়ের তালিকা দিয়েছেন। তাহলে আমরা যদি ভজন না করি, ওদের পথ অনুসরণ না করি, তাহলে আমরা 39-এর বদলে আমরা 40 হব, এইটা বুঝে রাখব। যারা এই শুধু ফাঁকি দিয়ে ঘর গৃহস্থীও করলো না, আর এদিকে ভজন সাধন করবে না, হরিকথা জানবে না, তাহলে তারা কি করবে? ওই 40-41 মধ্যে তারা পড়বে শেষ পর্যন্ত। তা আজকে শ্রী ভক্তিবিনোদ ঠাকুর আমাদের ভক্তি ভগীরথের ভক্তি ভাগীরথী পুনঃ প্রবাহকর্তা তিনি, এই জন্য সপ্তম গোস্বামী তিনি। কিন্তু আমার মনে হয় যে প্রভুপাদ যদি না আসতেন, তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থগুলি সব পোকা লেগে যেত। উপরে বসো, মানে বসো সামনে বসা ভালো, বসো নিচে। ভক্তিবিনোদ ঠাকুরকে কেউ জানত না। আমার মনে হয় আরো প্রভুপাদ সব গ্রন্থ প্রকাশন করেছেন, ভক্তিবিনোদ ঠাকুরকেও প্রকাশ করেছেন, কিন্তু ভালোভাবে বিচার করে দেখলে আমাদের গুরু মহারাজ শুধু ভক্তিবিনোদ ঠাকুরের যাবতীয় সমস্ত গ্রন্থ যেরকমভাবে প্রকাশ করেছেন, বোধ হয় প্রভুপাদ সেরকম ভাবে করেন নাই। একধারে তো ভক্তিবিনোদ ঠাকুরের গ্রন্থ, তাহার প্রভুপাদের আনুগত্যেতে, আর তিনি সবগুলি গ্রন্থ, এমনকি প্রবন্ধাবলীও, প্রেম প্রদীপ, তার সবগুলি কীর্তনের বই, এমনকি তাহার লেখা ছিল ভক্তিবিনোদ ঠাকুরের এই তাহার বেদান্তের ভাষ্য, ওটি প্রকাশ করবার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত গ্রন্থই পাওয়া গেল না, কিছু কিছু তিনি পেয়েছিলেন, ওরাই দিলই না, ললিতাবাবু ইত্যাদি, তার জন্য প্রচুর চেষ্টা করেছিলেন। অতএব গুরু মহারাজও না থাকলে ভক্তিবিনোদ ঠাকুরের যে প্রভুপাদের সময়তে প্রকাশিত গ্রন্থ ছিল না, সেইটিগুলি প্রকাশিত হন না, হতো না। গুরু মহারাজ হ্যাঁ ওটা তো ছাপিয়ে দিও, ভালো শেষ হয়ে গেছে না। রূপানুগ ভজন সম্পত্তি একটা অমূল্য ধরোহর, অমূল্য ধরোহর, এইসবগুলি বুঝবে কে? এইসবগুলি শ্রবণের মধ্যে রুচি না থাকলে, ভজনের মধ্যে রুচি না থাকলে, শুধু পয়সা কিছু রাখবো, এতে ভজন টজন হয় না। এই জন্য আজকে দিনেতে আমরা সংকল্প এইসবগুলি গ্রহণ করি, যাতে ভক্তির মধ্যে আমরা পুনঃ প্রবেশ করতে পারি, গুরু মহারাজকে আমরা চিনতে পারি, তার সেবা করতে পারি। তার সেবা করলেই আমাদের সব পরম্পরার মহাপ্রভু রাধাকৃষ্ণ সকলের সেবা হয়ে যাবে, এটি বোধ আমাদের হওয়া উচিত। ক্রমে ক্রমে সমাজগুলি যেরকম উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, আমরাও সেই রকম উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছি। তো এই মহাপুরুষের আপনার সবগুলি জানেন যে কিরকম ভাবে জগন্নাথপুরীতে তাহার জন্ম হয়, আবির্ভাব হয় ঝুৎকলে পুরুষোত্তমা, এবং তাহার অঙ্গেতে কিরকম হয় তাহার পৈতার গলার মালা ইত্যাদি বৈষ্ণবচিত তিলক ইত্যাদি চিহ্ন সবগুলি দেবদেব্যে মানছিল তার সেই অঙ্গেতে, এবং কি প্রকারেতে প্রথম থেকেই এই মহাপুরুষ পুরীতে প্রচার আরম্ভ করেন। ভক্তিবিনোদ ঠাকুর তাকে সেখানেতে শতাসনেতে, শতাসন মানে কি, যেখানেতে স্বরূপ দামোদর সঙ্গেতে আমাদের রঘুনাথ দাস গোস্বামী থাকতেন, ওইখানে আরো গোস্বামীরা সবগুলি থাকত। ওইখানেতে আমরা বহু পূর্বে গুরু মহারাজের সঙ্গে প্রথম যখন যাই তখন ওটা দেখেছিলাম, আজকাল ওসবগুলি নাই। আজকাল ওখানে গৃহস্থরা
দখল
না উঠালে ভক্তিবিনোদ ঠাকুর এটা নিয়েছে, শতাসনের অন্তর্গত। শতাসন একটা মহল্লা মতো, তার মধ্যে বিশেষ ঘরেতে যেখানে যখন ভক্তিবিনোদ ঠাকুর ওখানে থাকতেন তখন ওই শতাসনেতে তিনি পাঠ করতে যেতেন, আর সব ওখানকার যত বৈষ্ণব সবগুলি ওখানে আসত ভক্তিবিনোদ ঠাকুরের কথা শুনে। কিন্তু প্রভুপাদকে ভক্তিবিনোদ ঠাকুর বললেন যে তুমি তাহলে এখানে পাঠ কর, তখন তাহার বয়স খুব অল্প, আর চৈতন্য চৈতাম্যের ব্যাখ্যা প্রসঙ্গেতে তিনি এইরকম হতে ওদের মানে গুলি আলোচনা করলেন যাতে তারা সবগুলি খেপে উঠল। শুদ্ধ ভক্তির ধারা কি, ভক্তি কাকে বলে, বিশেষ করে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদ্যানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। আমাদের ভক্তির এই হচ্ছে শ্লোকটাই হচ্ছে একেবারেতে কি বলে নিউ যাকে বলে ভিত্তিটা। এই যারা বুঝবে না, অনুশীলন করবে না, কিছু উপলব্ধি করবে না, আর এই সবগুলিকে যথাযথ ভাবেতে পালন করবে না, কোনদিন ভক্তির মধ্যে প্রবেশ হবে না। সেটি হাজার লাখ নাম করুক, 3 লাখ নাম করুক, চাহে 10 লাখ এক দিনেতে নাম করুক, অর্চন পূজা সবই করুক, কিন্তু এই শ্লোকটা তাকে ভালোভাবে অনুশীলন করতে হবে আর যথাযথ ভাবেতে পালন করতে হবে। যখন যথাযথ ভাবে পালন করে তখন হচ্ছে উত্তমা ভক্তি, আর যখন ভালোভাবেতে করতে পারে না তখন হচ্ছে গৌণ ভক্তি, জ্ঞান কর্ম আদি মিশ্রিত অন্যাভিলাষিতা যুক্ত ভক্তি। এইটাকে বলে দু রকমে ভাবেতে, একটা বলবে উত্তমা ভক্তি যে যথাযথ ভাবেতে এই শ্লোকের অনুসারেতে যে ভক্তি করা হবে সেটি ভাবভক্তি থেকে আরম্ভ করে আর চলে যাবে একেবারেতে রাগ অনুরাগ ভাব মহাভাব পর্যন্ত, এটি উত্তমা ভক্তি। আর যদি যথাযথ ভাবেতে এইগুলিকে না পালন করে আর অন্যাভিলাষিতা যুক্ত হয়ে যদি করে, যেরকম অধিকাংশ আমরা বর্তমানে আছি, তাহলে উত্তম ভক্তি হবে না। সে কি হবে? হয় আরোপ সিদ্ধা ভক্তি হবে, আর নয় কি হবে? সঙ্গ সিদ্ধা। উত্তম ভক্তি তো হবেই না, স্বরূপ সিদ্ধা হবে না। প্রথমে স্বরূপ সিদ্ধা বুঝ। আমি তো প্রভুপাদের সম্বন্ধে, তবে প্রভুপাদেরই কথা, এটা ভালোভাবে বুঝে এইরকম হাতে যদি চলে কেউ সকলই, তাহলে আমি মনে করি যে কোন রকমের সমস্যা কিছু প্রবলেম থাকবে না, যদি যথাযথ আমরা পালন করি। তাহলে কন্ট্রোল করবার, কেউকে শাসন করবার কোনো কথাই থাকে না। আমাদের সুখদেব গোস্বামীকে কেউ শাসন করবে না? রূপ গোস্বামীকে শাসন করবে? হ্যাঁ, কাকে শাসন করবে? কি গুরুদেবকে শাসন করবে? তাহলে তো তার শিষ্য হয়ে যায়। এই জন্য ভক্তির যথাযথ স্বরূপ প্রথমে জানা উচিত, যে জন্য মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভু এর জন্য আসেন না, এ থেকে বহু উপরে তিনি উত্তমা ভক্তির জন্য কি প্রেমা ভক্তি জন্য এসেছিলেন, গোপী ভাব দেবার জন্য এসেছিলেন, অন্য কোন কারণের জন্য আসেন নাই প্রভুপাদ, যেরকম মহাপ্রভু এসেছিলেন। তথাপি জঙ্গল কাটতে হয়েছে। তিনি বলেছিলেন শ্রীল প্রভুপাদ যে আমি এসেছিলাম মহাপ্রভুর ওই কথা দেওয়ার জন্য জগতে, যে জন্য তিনি এসেছিলেন, কিন্তু এই বাধ্য হয়ে জঙ্গল কাটতে লেগে গেল। যেরকম আমরা এইসবগুলি কত উচ্চ ধরনের কথা আলোচনা করতাম, কিন্তু কাকে নিয়ে আলোচনা করা যাবে? এই দু চারজন যারা আমরা আছি, স্বরূপ সিদ্ধা ভক্তি কাকে বলে প্রথমে বুঝতে হবে। স্বরূপেতে যে ভক্তি তাকে বলে স্বরূপ সিদ্ধা ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, বৃন্দাবনবাস, নবদ্বীপবাস, পুরীবাস, আর শ্রদ্ধাপূর্বক শ্রী বিগ্রহের সেবা। শ্রবণম কীর্তনম স্মরণম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নাম সংকীর্তনের মধ্যে 64 প্রকারের ভক্তি ছাড়া আরো যাগুলি আছে, সব ওই নাম সংকীর্তনের মধ্যে আছে। আর অন্য মধ্যে যারা যা আছে সব নাম সংকীর্তনের মধ্যে। আর নাম সংকীর্তন স্বয়ং কৃষ্ণ, অতএব অন্য অঙ্গের মধ্যে যা নাই তাও এর মধ্যে আছে। অতএব পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। কৃষ্ণ অনুশীলন করবার যে ডাইরেক্ট কথাগুলি যে প্রসেস বলেছেন, যে রীতি রীতি ইত্যাদি যে অঙ্গগুলি বলেছেন, ওইটি হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। যেরকম হতে হরে কৃষ্ণ কেউ বলছে, এটা স্বরূপ সিদ্ধা ভক্তি। কেউ ঠাকুরের অর্চন করছে, ভগবত স্মরণ করছে, এগুলি হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। না শুনো, এই হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। কিন্তু স্বরূপ সিদ্ধা ভক্তিরও আবার কতগুলি স্টেজ আছে। সেই স্বরূপ সিদ্ধা ভক্তি প্রথমে এটা বুঝে রাখো যে সে কৃষ্ণের সাক্ষাৎ ভাবেতে নাম সংকীর্তন ইত্যাদি যে নৌধা ভক্তি কি পঞ্চদা ভক্তি কি ত্রিধা ভক্তি কি একটি, এ হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। যাতে স্বরূপ সিদ্ধা ভক্তি নাই, শুধু আরোপ করা হচ্ছে, সেটাকে বলে আরোপ সিদ্ধা। যেরকম বাগান করা, বাগান আমি করলাম, গোশালা আমি করলাম, ধর্মশালা করলাম, আমাদের চতুষ্পাটি করা হলো, এই সবগুলি কোন ভক্তির মধ্যে এটা নাই, ডাইরেক্ট কৃষ্ণের অনুশীলন নাই। যদি এটাকে ঘুরিয়ে ফিরিয়ে কৃষ্ণের সঙ্গে কি বৈষ্ণবের সঙ্গে গুরুর সঙ্গে সম্বন্ধিত করা যায়, তাহলে এটা ভক্তির কিছু ফল পাওয়া যায়। 64 অঙ্গের মধ্যেও ধর্মশালা করা কি অন্যান্য যাগুলি বললাম, এটা ভক্তির অঙ্গ নয়। কিন্তু ওই বাগান যা করলাম, ওই বাগান থেকে কিছু ফুল নিয়েছে, ঠাকুরকে প্রতিদিন দেওয়া হচ্ছে, এই উদ্দেশ্যে তো করলাম, তাহলে বহু দূর পর্যন্ত একটা তাহার সঙ্গে সম্বন্ধ হয়ে ভক্তির সঙ্গে তাহার একটা যোগ যুক্ত হল, ডাইরেক্ট ভক্তির নয়। এটাকে বলে আরো আমি ভগবানের সেবার জন্য। একটা গৃহস্থ ব্যক্তি, তার সময় নাই, সে হরিনাম করতে পারেন না, অর্চন বন্দন করতে পারেন না, সম্পূর্ণ উপায়ে হোল এনার্জি দিয়ে কৃষ্ণের ডাইরেক্ট সেবা করতে পারেন না, তিনি বলে যে আমি 10 কোটি টাকা দিচ্ছি, তোমরা একটা বাগান করো, আর ওইখানে থেকে সেবা হবে কি অন্য অন্য ব্যবস্থা হবে। অতএব তাহার ওটা আরোপ হল। যদি ওর মধ্যে থেকে কিছুদিন পরে ফুল না নিয়ে যায় বাগান থেকে, তাহলে কি হবে, হচ্ছে এরকম কর্ম হয়ে যাবে। এই জন্য আরোপ করা হচ্ছে, এটাকে এই জন্য বলছে যে আরোপ সিদ্ধা ভক্তি। আমাদের অধিকাংশ এই আরোপ সিদ্ধা ভক্তির মধ্যে চলে যাচ্ছি। যেরকম হয় আরোপ সিদ্ধা, একটা বলে দিই লক্ষণ উদাহরণ, ভরত মহারাজ ওই শিশুটাকে মনে করেন যে এ সেবা করাতে, এটা তো যেখানে যেখানে পায়ে ধরে সেখানে কি হয়ে যায়, পরম পবিত্র তীর্থ ঐশ্বরণ অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি হয়, একে দেখলেই হরির স্মরণ হয়ে যায়। হরিণ না, হরিণ মানে কি, হরি থেকে হরিণ, তাহলে তো হরিণ বললে তাহলে কি হবে, আমার হরি বলা হয়ে যাবে তো, বাহ কি রকম বিচার। এইগুলি হচ্ছে আরোপ। তারপরে কি হলো, আরো উপরে উপরে জোর দেওয়াতে ভক্তি গেল দূর, আর সেটা পড়ে গেলেন, তিনজন তাহার নষ্ট হয়ে গেল, ভাব ভক্তি পর্যন্ত এসেছিলেন তখন। আর যারা ভাব ভক্তি না করে থাকে তাহলে কি হবে, কোথায় যে জহন্নামে চলে যাবে। এই জন্য এই আরোপ সিদ্ধা ভক্তির উপরে বিশেষ না জোর দিয়ে স্বরূপ সিদ্ধা ভক্তির মধ্যে আমাদের আসা উচিত। এমনকি এই যে মন্দির করাও, অনেক সময়তে আমার হোল এনার্জি মন্দিরেতে দিতে লাগলো, আবার ত্রিবিক্রম মহারাজ আসছেন, একটু আসন দিয়ে আসুন, একটু দেরি আসুন। যদি আমরা মন্দিরের উপর বেশি জোর দিই, যদি দিই, আর তারপরে কি হবে, তারপরে কি হবে, মন্দির বানালে তো একটা সুকৃতি হলো, আর কিছু দিনের পরে কি হলো,
ওদের জন্য একটু রাখবেন, একটু প্রেসার দেবেন,
কিছু বাতুলতা করছি। মন্দিরে কথা বলছি, মনে করেন যে সে একটা উদাহরণ দিয়েই বলে দি, ইসকন এখন জগতে বহু মন্দির করেছে, কোটি কোটি টাকা, এক দুটো টাকা নয়, আর সেখানে কোনো বৈষ্ণব যেতে পারবে না, যারা আমরা তার সেবা টেবা করেছি আর সেখানে যেতে পারবে না, আর কোন শুদ্ধ বৈষ্ণব যাবে না, আর সেখানে হবে কি ওই রামায়ণ গান করে মুরারি বাপু, হেমা মালিনী নর্তকী একটি বোম্বাইয়ে, নর্তকী শুধু নয় ওরাই সব এসে ওর প্রচার করবে। তাহলে বলো তো যে সে এটা কি হলো মন্দির করা কি হলো? দক্ষিণ ভারতে আমরা গিয়েছি, দেখে এসেছি কোটি কোটি টাকার মন্দির সব, সেখানে পায়রা শুধু বিষ্ঠা আজকাল, আর কোনো ব্যবস্থা নাই, তার কোনো পূজা নাই, কোনো কিছু নাই। তাহলে মন্দির করে কি হলো? এই জন্য কলিকালেতে বলছে হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম। আমাদের প্রতিষ্ঠার জন্য এই সেগুলি করছি, কিন্তু আমাদের হৃদয় যে শোভিত হচ্ছে কিনা এটা দেখা উচিত। বৈষ্ণব সেবা গুরু সেবার আমি একান্তিক ভাবতে করতে পারছি কিনা, আগে আচার হবে তারপরে তো প্রচার। যদি আমাদের মধ্যে সব মনে করি যে সেটা লাল কাপড় হয়, আর সকলে পকেট ভর্তি থাকে, আর ভিতরে ভিতরে গোপনে গোপনেতে অত্যাচার, ভক্তিতে কোনো রুচি থাকে না, নামেতে হরিকথাতে স্মরণ করবার রুচি না থাকে, তাদের আদর্শ আচার আর বিচার যদি না গ্রহণ করি তাহলে আর কি মূল্য আছে? অতএব এই সবগুলি আমাদেরকে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার আচরণ প্রথমে হবে, তারপরে প্রচার। যারা আচরণে জীবনেতে হলো না তার কে কথা শুনবে? আর শুনে আসবে না, ওই রকম কতগুলি গুন্ডা বদমাস ধূর্ত এই সবগুলি আসবে ওই প্রচারেতে, কোন শুদ্ধ ভক্ত আসবে না। এই তো আমরা দেখছি মহারাজ প্রচার করেছিলেন, কজন শুদ্ধ ভক্ত আসলো? ওদের মধ্যে 100% 99% সবগুলি যত সন্ন্যাসী ছিল উচ্ছন্ন গেল। কেন? আমার তো মনে হয় যে স্বামী মহারাজ তাকে বঞ্চনা করেছে, কেউ কেউ শুদ্ধ নাম দেন নাই, 108 নামের মধ্যে কোনো একটা নামই দেন নাই কি দিয়েছেন? একটা কোনো দেন নাই, জেনে শুনেই দেন নাই। আর বলেন যে আমার সমাধি যেন ওরা না ছুয়ে, আপনি যে আমার সমাধিটা দিবেন। তাহলে ওই মন্দির করে কি হবে? যে মন্দিরেতে আমরা তো জানি ত্রিবিক্রম পূজ্যপাদ ত্রিবিক্রম মহারাজ আলোচনা মাঝে মাঝে করেন, ঠিক করেন। আমরা তো জানি যে কতগুলি সংস্কৃত এখানে পড়লো সব পণ্ডিত, মথুরাতে একজন স্বর পড়ে আছে দুধেতে, আর কাঠি দিয়ে দুধটা নিয়ে নিল, স্বরটা পড়ে আছে, লোক বলে যে ভাই কোথায় গেল তুমি? গুরুদেবের জন্য রাখাছি। এখানে একজন সংস্কৃত পড়ে পণ্ডিত ছিলেন অর্চন করতে, সে ঠাকুরের সোনার অলঙ্কার বিক্রি করে দিয়ে তার ঘড়ি কিনা হলো, উচ্ছন্ন গেল। এইসবগুলি আমাদের বিচার করা উচিত। এইগুলি হচ্ছে আরোপ। আরোপ সিদ্ধাভক্তির মধ্যে না, যে স্বরূপ সিদ্ধাভক্তির মধ্যে যেতে হবে। অজামিল নিজের পুত্রের জন্য ওই নাম করেছে, ভগবানের জন্য করেন নাই, কিন্তু এটা শুদ্ধ স্বরূপ ভক্তি হওয়ার দরুন তার হৃদয়ে তখন অভি তামসিক রাজসিক ছিল, তথাপি ওই যে পুত্রের উদ্দেশ্যে ভগবান নাম নারায়ণ যে করেছে এইটা হচ্ছে স্বরূপ সিদ্ধাভক্তি। স্বরূপ সিদ্ধা ভক্তির মধ্যে এইটা নয় যে মুক্ত হয়ে যাবে, আগে স্বরূপ সিদ্ধা ভক্তি, ওর মধ্যে তামসিক ভক্তি স্বরূপ সিদ্ধা, রাজসিক স্বরূপ সিদ্ধা এবং সাত্বিক স্বরূপ সিদ্ধা এবং নির্গুণ স্বরূপ সিদ্ধা, চারটি তার মধ্যে ডিভিশন আছে। কেউ ভগবানের নাম করছে বলছে যে আমার শত্রুটা মারা গেলে ভালো, অথচ উপরে থেকে নাম করছে তিলক লাগাচ্ছে গলা মালা দিয়েছে, উচ্ছন্ন যাক আমার ওইটি লোকটা, আমাকে শাসন করে আমার কাজেতে বাধা দে, অথচ হরি নাম করছে, ওই তাহার ভক্তি তাহার স্বরূপ সিদ্ধা, ওই যে নাম করছে তথাপি কি হবে তাহার? বলছে যে তামসিক, কিন্তু তামসিক হলে এই একটা বিচার আছে, যম তাহার বিচার করবে না, কারণ স্বরূপ সিদ্ধা ভক্তি তো এই একটা তার মধ্যে বিচার আছে। তার কে বিচার করবে?
স্বয়ং ভগবান বিচার করবে। তাকে শাসন দণ্ড যা কিছু জমার অধিকার থাকবে না, কারণ স্বরূপ সিদ্ধাস। তার হয়তো কিছুদিন পরে সাধু সঙ্গ দ্বারা তার মঙ্গল হয়ে যেতে পারে। এটি স্বরূপ সিদ্ধার একটি বিশেষ, তার নিম্ন কোটিতে যে কোনো অধিকারেতে হোক না, ব্যবিচার যাই হোক, ভক্তি আবি হচ্ছে না, কিন্তু স্বরূপ সিদ্ধা ভক্তির সঙ্গে সম্বন্ধে একটু থাকা দরুন তাহার একটু মঙ্গল হবার সম্ভাবনা। যদি সাধু সঙ্গ সে এইরকম হয়, কি রকম সাধু সঙ্গ? আমাদের মতন, আমার মতন সাধু সঙ্গ না, সত্যি সত্যি সাধু হয়, মধ্যম অধিকার হন, কোনো ক্ষতি নাই, কিন্তু নিষ্কপট, নিষ্কপট যদি হন, কোন সংসারে কোন রকমের বাসনা ইত্যাদি না থাকে, কোন বাসনা না থাকে সম্পূর্ণ, অন্যাভিলাষিতা শূন্য, কোন রকম অভিলাষা থাকবে না, কেবল মাত্র আমার ভক্তি বৃদ্ধি হোক, হরুগুরু বৈষ্ণবের আমি সেবা করতে পারি। অজ্ঞান কর্মাদ্যানাবৃতম, জ্ঞান এবং কর্মের দ্বারা অনাবৃত, জ্ঞান কর্ম মুক্ত নয়, ওটা তো কখনো সম্ভব হতে পারে না, যে জ্ঞান আমরা ছেড়ে দিব এক মুহূর্ত বাঁচতে পারবো না, কর্ম ছেড়ে দিব, শ্বাস নেওয়া ছেড়ে দিব, জল খাবার ছেড়ে দিব, এটা সম্ভব নয়। কিন্তু এমন কর্ম না হয় যাতে ভক্তিটা ঢাকা হয়ে যায়, জ্ঞান এমন না হয় যে তার দ্বারা ভক্তি ঢাকা হয়ে যায়। এমনকি শ্রীল জীব গোস্বামী বলছেন, ওই জ্ঞানে প্রয়াসমুত জীবন্ত সন্মুখরিতাং ভবদীয় বার্তাম স্থানে স্থিতা তনুয়াং মনোভে প্রায়শ অজিত ত্রিজিতোপি অজিতোপি ত্রৈহ ত্রৈলোক্যম। জ্ঞানে প্রয়াসম, নির্বিশেষ জ্ঞানের কথা তো কথাই বাকি, এটা তো ভক্তি বিরোধী, এখানে এটাকে ছাড়বার জন্য বলছেন না। নিরাকার জীব আব্রহ্ম এক, মুক্তি তাকে অভিলাষা করে দিয়ে যে করে, নির্বিশেষ জ্ঞান তো একেবারে ভক্তির বিরোধী, এটা নয়। এমনকি কৃষ্ণই স্বয়ং ভগবান ক্রমে 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 তত্ত্বজ্ঞান এই যে আছে এইটাকে ভুলে যেতে হবে, এটাকেও ছেড়ে দিতে হবে, দিন রাত এইটা বলতে হবে যে সে কৃষ্ণ স্বয়ং ভগবান, এইটি বললে হবে না। কারণ কারণটা কি? ঐশ্বর্য ভক্তির দ্বারা, মিশ্রিত ভক্তির দ্বারা কৃষ্ণের, কৃষ্ণ বশীভূত হন না, তত প্রীত হন না, সন্তুষ্ট হলেও প্রীতি তার তাকে কেউ বশীভূত করতে পারে না। যেরকম ব্রজবাসীগণ কৃষ্ণকে ভুলে যায় যে সে কৃষ্ণ স্বয়ং ভগবান, সনক সনন্দন কখনো ভুলতে পারেন না, নারদ ভুলতে পারেন নাই, এই জন্য তাহার বক্সির ভক্তির বশীভূত নয়। এই জন্য স্বরূপ সিদ্ধা ভক্তির মধ্যেও তামসিক রাজসিক এবং রাজসিক কি এই বাগান বিরাট ভাবে তে সবগুলি করা কি অন্য সবগুলি কাজ যাচ্ছে, স্বরূপ সিদ্ধা ভক্তি নয়, স্বরূপ সিদ্ধা ভক্তি হলেও এর মধ্যেই প্রবেশ করে গেল। জন্মাষ্টমী এরকম হয়তো উৎসব করলেন যে সারা বছর ধরে দিয়ে কালেকশন করেছে, কালেকশন করতে গেলে সারা বছর লাগে, আর তারপরে ডেকোরেশন করতে তিনি যা 3-4 লাখ টাকা সারা বছরে করেছিলেন, ওই ডেকোরেশন করতে মন্দিরে লেগে গেল, আর তারপরে ওই দিনেতে 10 লাখ কি 5 লাখ কি 1 লাখ কি 10,000 লোকের নিমন্ত্রণ করেছেন, এখন ওদের তাওয়াজ করতে করতে তার সময় লেগে গেল, তাহলে কৃষ্ণ স্মরণ কোথায় হবে? তাহলে এইগুলি অনুষ্ঠান কি হলো? বহু আরম্ভ হয়ে যাবে। এই জন্য স্বরূপ সিদ্ধা ভক্তি হলেও আবার দেখো যে সে কোথায় সময় পেল না, তার চিত্ত উন্নত হলো না, এই জন্য যখন লোকের ভিড় হবে আর যখন কেউ কেউ সন্তুষ্ট, কেউ সন্তুষ্ট হবে কেউটা হবে না, এটা নিশ্চিত, সকলের মন কেউ রাখতে পারবে না, তখন কতগুলি লোক বিরোধী হয়ে যাবে, তখন ওই চিন্তাতে হরিভজনটা উগেল, হরিনামও হলো না, জন্মাষ্টমীর দিনে তো কোথায় যে এক লাখ অন্তত শুদ্ধ ভাবতে করবো, হরি কথা শুনবো, শ্রীমদ ভাগবত ইত্যাদি অনুশীলন করবো, চৈতন্য চরিতামৃত ইত্যাদি, সেটি হলো না, ওটা গেল, এইটা গেল, থাকলো কি? আকে প্রসন্ন হলো না। এই জন্য শ্রীল রূপ গোস্বামী বহু আরম্ভ ইত্যাদি বারণ করেছেন। এই জন্য জ্ঞানে প্রয়াসম উদ্ভাষ্য, কৃষ্ণ যে স্বয়ং ভগবান, এই সবগুলি যে তত্ত্বজ্ঞান ইত্যাদি আছে, যখন উন্নত হয়ে যাবে ভাবাবস্থা অন্তত যখন এসে যাবে, ভাবাবস্থার পরে এইগুলি হবে, তখন ওটাকে ভুলবে ক্রমশ। জ্ঞানে প্রয়াসম উদ্ভাষ্য নমন্তে এব জীবন্তী সন্মুখরিতাং ভবদীয় বার্তাম, ভগবানের কথা যেখানে হচ্ছে সেখানে প্রণাম করবে, যে ভাগবত বলছে তাহাকে প্রণাম করবে, স্থানকে প্রণাম করবে, যে উদ্যোক্তা তাহাকে প্রণাম করবে, এরকম প্রণাম করে সব সময় হরি কথা অনুশীলন মধ্যে লাগবে। যেরকম পরীক্ষিত মহারাজ সুখদেব নিকটে তো শ্রমণ করছে, তাহলে এটাই তো শুদ্ধ ভক্তি হবে। এটা তা হলো আরো একটি, আর একটা হচ্ছে সঙ্গ সিদ্ধা। সঙ্গ সিদ্ধা মানে কি? ভক্তির সঙ্গে যখন আছে, ভক্তের কাছে যখন আছে, তখন সঙ্গ সিদ্ধা, আর যখন ভক্তিটা ওর মধ্যে থেকে বাহার করে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে কর্ম অথবা জ্ঞান ইত্যাদি। কিরকম হতে বলছেন? যেরকম হয় একটা লোক, একটি বৈষ্ণব কি মহাপ্রভুর যারা পরিকর ছিলেন, স্বরূপ দামোদর রায় রামানন্দ ইত্যাদি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইত্যাদি, তৃণাদপি শুনি চেন তরপি সার শুনা, অথবা ওই যে ২৬টি গুণ আছে, কৃপালু অকৃত দোহ ইত্যাদি। একটি লোক জীবে দুঃখেতে সবসময় দুঃখী, পিঁপড়েকে সাতু দিচ্ছে, চিনি দিচ্ছে, পাখিগুলিকে এই খাওয়াচ্ছে, কোন লোক মারা গেলে তাকে ব্যবস্থা করছে, কি অত্যন্ত দীনহীন একটু আছে, সব গুণী গুণ আছে, কিন্তু ভক্তিটা ওর মধ্যে বাদ দিয়ে দাও, তাহলে আর কি মূল্য, কোন মূল্য আছে? সিধা সিধি কর্মী হয়ে গেল। কিন্তু যদি ভক্ত কেউ আছে, তাহলে সব গুণটাও ভক্তির মধ্যে লেগে যে তাকে ভক্তি বলা হয়। একটা লোক তৃণাদপি শুনিছ, কখনো সম্ভব না ভক্তি না হলে, ভক্তি প্রভাবতে যদি সম্ভব আছে, তথাপি উপর থেকে কাচু মাচু করে দিয়ে খুব দিনহীন দেখাচ্ছে। যদি শুদ্ধ ভক্ত আছে, তাহলে তার মধ্যে এটা গুণ হয়ে সঙ্গ সিদ্ধা ভক্তি একে বলা হবে। কাকে? ওই যে ২৬টি গুণ আছে, কি তৃণাদপি শুনি তরপি সহি শুনা অমানিনা মান দেন, এইসবগুলি আছে, কিন্তু ভক্তি যেখানে নাই তার কোনো মূল্য বিশেষ নাই, জগতের পক্ষে হতে পারে। এই জন্য যতদিন ভক্তির সঙ্গে আছে এই গুণগুলি, তখন তো তাকে সঙ্গ সিদ্ধা ভক্তি বলা যাবে। একটা লোক হরিনাম করে না, কীর্তন করে না, ভগবানের কোনো চিন্তন করে না, কিন্তু খুব সহিষ্ণু, খুব সহিষ্ণু, এই সহিষ্ণু তাকে মূল্য, কোনো মূল্য না। এটা জ্ঞানীয় লোক হতে পারে, খুব সহিষ্ণু, দেখবে যে সে সব ভগবান, শঙ্করাচার্য ইত্যাদিদের মধ্যেও অনেক সহিষ্ণু লোক আছে, তার কোনো মূল্য নেই। এই হচ্ছে সঙ্গ সিদ্ধা ভক্তি। এই জন্য ভক্তির সঙ্গে যদি এইগুলি থাকে তাহলে ভালো, আর ভক্তি রহিত যদি হয়ে যায়, কোনো মূল্য নেই। এখন জ্ঞান কর্ম আদি অনাবৃতম, বিনা শ্বাস প্রশ্বাস মিলে, জল না খেলে, না বেড়াইলে, না দেখলে কেউ জীবিত থাকবে না। এই জন্য ভক্তি জ্ঞান কর্ম রহিত ভক্তি এখানে বলা হয় নাই, কি বলা হয়েছে? ও দ্বারা অনাবৃত যেন না হয়। ওই জন্য জন্মাষ্টমী আমি উদাহরণ দিতে গিয়েছিলাম, ওইখানে তো জন্মাষ্টমী যে আয়োজন অত বিরাট ভাবে করে, আর হরি নাম করবার কি হরি কথা শুনবার কোনো আমার সময় হলো না, আয়োজন করে দিলাম, একটা বাহারের লোক এসে, এক সহজ আচার্য কেউ একটা লোক এসে, আর পাঠ করতে লাগলো, আর সব লোক শুনছে, আর বেশ সুন্দর অষ্টপ্রহরের কীর্তন লাগিয়ে দিলাম, সব লোক শুনছে। তুমি কি করলে, তুমি কি করলে? এটা ভক্তি ঢাকা হয়ে যাবে। এই জন্য জ্ঞান কর্ম আদি অনাবৃতম, ওর দ্বারা আবৃত থাকবে না। যে কর্ম আর জ্ঞান ভক্তির পোষক আছে তাহাকে গ্রহণ করতে পারে, নাহলে জীবনও নির্বাহ হবে না, ভজন হবে না। এই জন্য যতটুকু প্রয়োজন ভক্তির অনুকূলে, ভক্তির যে হেল্পফুল, ওইটাকে মাত্র গ্রহণ করবে। আর সব পরীক্ষা বাদ, ধীরে 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 এও সব ছেড়ে দিয়ে ভক্তির উপরে একান্তিক ভাবেতে আশ্রিত হয়ে শুদ্ধ ভক্তির মধ্যে প্রতিষ্ঠিত হবে। এই সবগুলি প্রচার বিষয় ছিল। তার মধ্যেও আবার আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, কৃষ্ণ অনুশীলন, শীল ধাতু, শীল ধাতু মানে কি? অভ্যাস করা, অনুশীলন করা। অনুশীলন মানে আমাদের তিনটি করণ আছে, কায়িক চেষ্টা, বাচিক চেষ্টা, কায়িক বাচিক এবং মানসিক পরে জিহ্বার দ্বারা চেষ্টা, তন মন বচন, হ্যাঁ তিনটি। এই তিনটি যে চেষ্টা আছে, এই তিনটি চেষ্টা দ্বারা ভক্তির অনুশীলন ছাড়া আর আমি কিছুই করব না, আমার জীবকার নিজের জন্য কি অন্য কোনো কাজের জন্য। তিনটাকেই কৃষ্ণ সেবাতে নিযুক্ত করব। আমাদের যত রকমের চেষ্টা আছে, কৃষ্ণার্থে অখিল চেষ্টা পরায়ণ, অনুশীলনের মধ্যে। এখন আমরা বিচার করে দেখি এই ভক্তির ব্যারোমিটার নিয়ে যে সে আমরা কোথা আছি, তখন বুঝতে পারবো যে সে কোথায় আছে। তখন আমরা দেখি যে সে আমরা ভক্তির মধ্যে আমি শ্রদ্ধাই হয় নাই, তাহলে ভজন কোথায় আছি? তাহলে তিনটি চেষ্টা, কায়িকি বাচিকি এবং মানসিক, যা আমরা করতে পারি এটা কৃষ্ণের জন্য অখিল চেষ্টা পরায়ণ হব। আর তাছাড়াও আর একটা চেষ্টা আছে, কি? এই চেষ্টাটা দুই প্রকারে, একটা প্রবৃত্তিমূলক আর একটি নিবৃত্তিমূলক। প্রবৃত্তিমূলক নিরন্তর হরি নাম করছে, হরিকথা শ্রবণ করছে, গুরু বৈষ্ণবের সেবাতে এইসবগুলি লেগে আছে, তিনটা লাগিয়ে দিয়েছে। আর নিবৃত্তিমূলক যে শাস্ত্রেতে বারণ করা হয়েছে যে এইসব ভক্তির হানিকারক এইসবগুলি করো না, ওইগুলিকে নিষেধ করবে। শুধুমাত্র তুমি এইটা দেখ করতে লাগলে, যে সে অনুশীলন হতে লাগলো কৃষ্ণের জন্য করছ, কিন্তু আর যে নিষেধগুলি আছে মানলে না, তাহলে কি হবে? ওই ফুটা থেকে গেলে ওর মধ্যে থেকে সব বেরিয়ে যাবে। এই জন্য দুটা সঙ্গে সঙ্গে অন্যায় ব্যতিরেক আভাম যত সর্বতস কি তস্যাৎ, অন্য ব্যতিরেক ভাবে দুই ভাবেতে অসৎসঙ্গ করবে না, অসৎসঙ্গ এক অসাধু কৃষ্ণ কি এক স্ত্রী সঙ্গী, এক অসাধু কৃষ্ণা ভক্তা। কৃষ্ণা ভক্ত মানে কি? কৃষ্ণের ভক্ত নয়, কে? মায়াবাদী ইত্যাদি, যারা অশুদ্ধ ভক্ত আছে তাদের ওখানে বাদ দিয়ে দিতে হবে। স্ত্রী সঙ্গী, স্ত্রী শুধু স্ত্রী সঙ্গী নয়, স্ত্রী সঙ্গীর যারা সঙ্গী তাহাদেরও, এইসবগুলি আমাদের ভালো ভাবতে দেখে বিচার করে দেখতে হবে। এমনকি কোন বৈষ্ণব আমার অত্যন্ত প্রিয় হন, আর তার মধ্যে দেখো তাহার দুঃসঙ্গ প্রত্যাগ করে দিব। যদি ভক্তি চাও আর জগতের এই সবগুলি যদি চাও, তাহলে করো, তোমার যা ইচ্ছা করো। ভগবান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, আমরা বুদ্ধি বিবেক ইত্যাদিকে বিচার করে লাগিয়ে দেখব কিসের জন্য ভগবান এইসবগুলি দিয়েছেন। আমরা গরু ভেড়া তো নই, অত বিচার করে দেখবো আমরা, তাহলে ভগবান কি করবেন? দদামি বুদ্ধি যৌগম তং যে নমাম উপয়ান্তিতে, তাহলে ভগবান তাদেরকে বুদ্ধি দিবেন, তাতে এইসবগুলি আরো আমরা দৃঢ় হয়ে গিয়ে ভক্তিরা। আমরা ভক্তি অনুশীলন করতে এসেছি, অন্য কাজের জন্য এসেছি, কৃষ্ণকে চাই, কৃষ্ণের সেবা চাই। অতএব এই সবগুলি ভালোভাবে যে দিতে পারবে তিনি গুরু বৈষ্ণব, এই সবগুলি বিচার করে দিয়ে আমাদের জীবনটা নষ্ট না হয়। এইটি অনুশীলন, যে চেষ্টা পায়ন হবে অনুকূল আর প্রতিকূল যেগুলি আছে সেই সমস্ত গুলিকে আমাদেরকে দৃঢ়ভাবে এগুলি প্রত্যাগ করতে হবে। তাহলে অভি হল না অনু তৈল ধারাবত অবিচ্ছিন্ন গতিতে এই আমাদের চলবে সব সেবা অথবা হরিনাম কীর্তন শ্রবণ বন্দন ইত্যাদি যেগুলি অনুমানে নিরন্তর, কোন তার মধ্যে প্রতিবন্ধক থাকবে না, তাহলে নিরন্তর্যময়ী হবে, তাহলে অন্য কোন চিন্তা আমাদের ভিতরেতে প্রবেশ করতে পারবে না। আর কি অনু এটা করলে হবে না, তাহলে কিছু অভাব থেকে গেল, তাহলে কি থাকবে অনু আনুগত্য। কৃষ্ণে শ্লোকটা রূপ গোস্বামী ইত্যাদি না না উপদেশ সার তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানুক্রমে নরসনা মনসি নিয়োজ্য তিষ্ঠান ব্রজে তদানুরাগী জনানুগামী শেষেতে জনানুগামী বলেছেন। ওই রকম হয় জন কার, কৃষ্ণের জন, মহাপ্রভুর জন, তাহাদের অনুগামী হয়ে নিরন্তর ব্রজেতে বসে। ব্রজ আর গৌড় অভিন্ন, যদি ওখানে নাইও থাকতে পারা যায় তাহলে মনের দ্বারাও ব্রজেতে বাস করে, ওই সবগুলি চিন্তন করতে 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 যদি কেউ হরিনাম করে তাহলে তার নাম রূপ চরিতা আদি এই সবগুলি চিন্তন করতে 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 স্মরণ করতে 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 ব্রজেতে বসে ওই রকম অনুকূল সঙ্গেতে বসে ওই রকম হয় শুদ্ধ তত্ত্বজ্ঞাতা রসিক বৈষ্ণব তাহাদের আনুগত্যেতে বৃন্দাবনেতে বসে যদি হরিনাম ইত্যাদি যদি করা হয় উপদেশ সার, তাহলে এই ভক্তিটি ক্রমশ সাধন ভক্তি প্রথমে, তারপরে ভাব ভক্তি, তারপরে শেষেতে প্রেমা ভক্তি হবে। সাধন ভক্তির আবার লক্ষণ বলছেন, সাধন ভক্তি সাধারণ ভাবতে আমরা যা মনে করি সাধারণ ভাবতে ওটা সাধন ভক্তি নয়। সাধন ভক্তি কাকে বলবে, বলছেন যে বিল্লব মঙ্গল তিনি সাধক ছিলেন, তাহলে আমরা কোথায় যার লাঠি ধরে অন্ধ তিনি স্ত্রী সঙ্গের জন্য তিনি পারলেন না, তখন যে চোখটাই হচ্ছে তার কারণ, চোখের মধ্যে তিনি কাঁটা ফুটিয়ে দিলেন, আকৃষ্ণ তাহার লাঠি ধরে ওইখান থেকে কোথায় দক্ষিণাত্য আর ওখান থেকে বৃন্দাবনে আসলেন আর তাহাকে দর্শন দিলেন, তাহাকে বলছেন সাধক। শুধু হরিনাম কীর্তন করা শ্রবণ কীর্তন করা এগুলি সাধন নহে, সাধন কাকে বলবে, সদ্গুরু পদাশ্রয় করে দিয়ে বিষম্ভিন গুরু সেবা করে সম্বন্ধ জ্ঞান যুক্ত হয়ে অনর্থ রহিত হয়ে যখন নাম করবে এই হচ্ছে শুদ্ধ নাম। তার মধ্যেও আবার বিচার আছে, এই সাধন হবে ভাব ভক্তির জন্য, তখন তাকে সাধন বলা হবে সাধন ভক্তি। যে ভক্তির কোন উদ্দেশ্য নাই, এই মনীষে হরে কৃষ্ণ নাম ইত্যাদি করছে অনর্থ দূর হয়ে গিয়েছে কিন্তু সম্বন্ধ জ্ঞান তার নাই, সম্বন্ধ জ্ঞান তার নাই, আর তাছাড়া কিসের জন্য আমি করছি সাধন, প্রেমের জন্য সাধন করছি হবে না। ভাবে ভক্তির সঙ্গে তোমার সম্বন্ধ না জানো না যে ভাব কাকে বলে, তাহলে তোমার সাধন কি হবে, প্রেম প্রেম বললেই হবে যে তোমার সাধন হয়ে যাবে। এর জন্য এই সবগুলি বিচার করে দিয়ে আমরা ভক্তি রাজ্যের মধ্যে প্রবেশ করব, জেনে শুনে তাহলে ভক্তির রাজ্যের মধ্যে তখন সাধন ভক্তি হলো। আর যে সাধন ভাব, তাহলে ভাব তো যখন আসলো কি কৃতি কৃতি সিদ্ধ ভাবা সা সাধন বিধা নিত্য সিদ্ধস্য ভাবস্যং প্রাকট্যম হৃদি সাধ্যতা কি কৃতি সাধ্য ভবেত সাধ্য ভাবা কৃতি ইন্দ্রিয় দ্বারা যে সাধন কি করছে শ্রবণ কীর্তন ইত্যাদি করছে কিন্তু এখন অবি যে নাম দেব যে স্বয়ং তাহার জিহ্বাতে স্ফুরিত হন নাই তখন অবি হন নাই তিনি কখন হবেন যখন সেবন মুখ হি জিহ্বাদ স্বয়মে স্ফুরত্ব তখন হবে এটি ভাব অবস্থা না হলে স্বয়ং তিনি উদিত হবেন না এই জন্য ভাবকে লক্ষ্য করে যে সাধন ভক্তি ইত্যাদি যে হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ বন্ধন শুদ্ধ রূপে দে কোন রকমের জাগতিক অন্যাভিলাষিতা ইত্যাদি নাই সম্বন্ধ গান তাহার হয়ে গেছে অনর্থ অনেক পরিমাণে তাহার দূর হয়ে গিয়েছে তখন তাকে বলে সাধন ভক্তি এখন আমরা বিচার করে দেখি যে ভক্তির স্বামী ব্যারোমিটার দ্বারা আমাদের কতটুকু ভক্তি নিজে থেকে বুঝতে পারা যাবে এর জন্য আপনারা সকলি প্রভুপাদের আবির্ভাবের দিনে এই তিথিতে কি ব্যাস পূজা আমাদের গুরু মহারাজের এই দেওয়ার জন্য তারা এসেছে এই সমস্তগুলি উপলব্ধি করে আমরা ভজন করি প্রচার নিজে থেকে হয়ে যাবে কোথায় একটা তুচ্ছ ব্যক্তি আমি সর্ব গুণরহিত একটা ইচ্ছা ছিল যে গুরু পাদ পদ্মের সেবা ইত্যাদি করি ত্রিবিক্রম মহারাজ আমাদের এই বছর কার্তিক মাসে আমাদের গোপীনাথ গৌড়ীয় মঠেতে সংক্ষেপ একটা সার ভাষণ দিয়েছিলেন অদ্ভুত মনে আছে তোমাদের গোপীনাথ গৌড়ীয় মঠেতে যখন গুরু মহারাজের বীরতিথি পালন করবার সময়তে বীরনাথ শতবার্ষিকী গুরু সেবার উপরেতে গুরু সেবক কাকে বলে এইরকম যদি আমরা নিষ্কপট হয়ে দিয়ে গুরু সেবা করি তাহলে গুরু মহারাজ তার পুষ্পাঞ্জলি ইত্যাদি গ্রহণ করতে পারে প্রচার তার জীবন চরিত্রের দ্বারা প্রচার হয়ে যাবে প্রচার করতে হবে না আমাদের যদি এইসব আচরণ না করে যদি প্রচার করি তাহলে দু একদিনের মধ্যে দু চারজন লোক আসবে আর তারপরে ফের ওই রূপ গোস্বামী দেখো যে কিরকম প্রচার যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে পৃথিবী নষ্ট হয়ে গেলে তাহার প্রচারটা বন্ধ হবে কি আবার পৃথিবী হবে আবার বিশ্বের সৃজন সংহার হবে এই অনাদিকাল পর্যন্ত ভক্তি মনোহর ঠাকুর আর কি আমাদের গুরু পরম্পরাতে যারা এসেছে সকলের এইরকম প্রচার এইরকম প্রচার করবার তোমরা চেষ্টা করো প্রথমে আচরণ আমরা করি তারপরে প্রচার করি আমি শুধু বিরহ মাঙ্গল্য থেকে আমার ইচ্ছা ছিল যে সে দু চারটি লাইন গুরু মহারাজ তার গুরু মহারাজের সম্বন্ধে যে কি বলেছে সময় হয়ে গেছে তথাপি দু একটি পড়ে তো দিই গুরু মহারাজ হয়তো অনেকে নূতন কিন্তু পুরন যাহারা আছেন নরহরি প্রভুর জন্য তো কত ক্রন্দন করতেন আমরা তোমরা তো ছিলেন ওনার বাড়িতে গোপাল কৃষ্ণ
আনন্দ
আনন্দ
কৃষ্ণ গোপাল
কৃষ্ণ গোপাল বাড়িতে
বাড়িতে
কুমার আমার গুরু মহারাজকে নিয়ে গিয়েছিলাম কিরকম নরহরি প্রভু জন্য কানতেন একবারে ছেলে মানুষ হয়ে আর প্রভুপাদের ওখানে যে সমাধিতে যে কিরকম হতে আবিষ্ট হয়ে যে আর গলা রুদ্ধ হয়ে যেত আর কানতে তার নিঃশ্বাস কিছু শুধু কান্না নয় যদি শুধু কানতে তাহলে আর্টিফিশিয়াল হয়ে যেত তার জন্য এই প্রণামাতালাতে প্রাণ উৎসর্গ করতে দিয়েছেন শুধু ওইখানে না আরো হাজারো বার দেখা প্রভুপাদের বিরুদ্ধে একটা যদি কেউ ফুস করলো তাহলে তার সিংহ বিক্রম দেখবার মতন কলম ধর আর সঙ্গে সঙ্গে আরম্ভ হল আমরা গুরু মায়ের সঙ্গে পূজ্যপাদ সিদ্ধ মহারাজ ওখানে গিয়েছিলাম একটা কি বিচার এই শ্লোকেরই বিচার হচ্ছিল কৃষ্ণ এতি যশ গ্রিং তং মনসা দ্রিয়েতে দীক্ষা চেত দীক্ষা চেতার উপরে তো বিচার হতে লাগলো উনি বলেন আমি ভক্তিপ্রণব ঠাকুরকে দেখি নাই, আমি ভক্তিপ্রণব ঠাকুরকে যদি জানি তাহলে প্রভুপাদের আমি মাধ্যমে তাকে জানি, অত ভক্তি প্রভুপাদ যা লিখেছেন এইটাই সব। প্রভুপাদকে ছেড়ে দিয়ে ভক্তিপ্রণব ঠাকুরকে রূপ গোস্বামীকে আমি চিনতে গেলে আমার ভুল হয়ে যাবে, সব লোক অবাক হয়ে গেল। এরকম গুরু মহারাজের গুরুপতি তাহার নিষ্ঠা ছিল। তো তিনি যখন পত্রিকায় এইটি প্রকাশিত হলো প্রথমবার, তখন তিনি বলছেন আজ প্রচুর হর্ষ আনন্দের মধ্যে বিষাদ বেদনাই জাগিয়া উঠতেছে। লেখবার তাহার লেখনী তাহার কি ভঙ্গি অদ্ভুত সাহিত্যিক। দেখো এই সব মধ্যে অলঙ্কার আছে, আর আর সবগুলি যা সাহিত্যের মধ্যে থাকা চাই ওইটি সব কিছু আছে, অথচ ভাব আছে। হৃদয়ের বেদনা হৃদয় অরুদ্ধ করিতে চেষ্টা করিলেও তার বেদনা কি? আজকে প্রভুপাদ নাই, প্রভুপাদের অন্তরঙ্গ শৈল নরহরি প্রভু নাই, এই জন্য তাহার মহাবীর। এই পত্রিকা প্রকাশনের প্রথম প্রবন্ধ তিনি দিচ্ছেন, তার মধ্যে তিনি লিখছেন বেদনা অরুদ্ধ করলে কি হয়, চেষ্টা করলেও দীর্ঘ নিঃশ্বাস তাহা ব্যক্ত করিয়া ফেলে। দীর্ঘ নিঃশ্বাস, কখনো কখনো তিনি চোখ থেকে জল পড়ছে, হয়তো গলা রুদ্ধ হয়ে যেয়ে বলতে ইচ্ছা করতে আর বলতে পারে, তো দীর্ঘ নিঃশ্বাস তাকে ব্যক্ত করে দেয়। এই নিঃশ্বাস বায়ু বিলোলিত বিক্ষোভিত হইয়া শব্দ পরিণত হইয়াছে, সেই শব্দই ক্রন্দন। নিঃশ্বাস মানে বায়ু কি? বায়ু বিলোলিত এবং বিক্ষোভিত হইয়া হৃদয়তে একেবারে তো উলট পুলট করতেছে, সেইটি দীর্ঘ নিঃশ্বাস হয়ে পেরিয়েছে, সেই শব্দই ক্রন্দন। যে শব্দ উচ্চারিত হয় সেই সমস্তগুলি ক্রন্দন, তাহার ভাষা অস্ফুট অর্ধস্ফুট কণ্ঠরুদ্ধ গদগদ। ভাষার লালিত্য যেমন তবে ভাব ওই রকমের অভিব্যক্তি, তথাপি অগুণ্ঠিতা বিরহ বেদনা ব্যক্ত হইলেই কিঞ্চিত প্রশমিত হবে মনে করিয়া শ্রী গুরুপাদ পদ্ম তাহার একনিষ্ঠ সেবক শ্রী নরহরি সেবা বিগ্রহ প্রভুর অদর্শন জনিত ক্লেশ লাঞ্ছিত লেখনী আজ কম্পিত কম্পিত পদে ধীরে ধীরে মন্থর গতিতে অগ্রসর হইতেছে। অনেকে বুঝতেই পারবেন না যে সে কি, তাহারই বিরহ বেদনা কিছু শব্দেতে কিছু লিখবেন, কিন্তু এই কলম তেজি সে চলছে না, তীব্র গতিতে মন্থর গতিতে চলছে, হাতও কাঁপছে, হৃদয় গদগদ, বাণীও বিরুচ্ছে না, ভাবেতে একেবারে বিভোর হয়ে গেছেন। তিনি বলছেন যে সে জিনিস সর্ব আকর্ষণ কৃষ্ণে কেউ আকর্ষণ করিয়া হৃদয়ে আবদ্ধ করিয়াছিলেন। সর্ব আকর্ষণ কে হচ্ছে? আকর্ষক কৃষ্ণ স্বয়ং, তাকেও অবরুদ্ধ করেছেন কিসে? তার প্রেমের দ্বারা। কৃষ্ণকে কি অবরুদ্ধ করতে পারে? সর্ব আকর্ষক যে কৃষ্ণকে, আমার তো মনে হয় যে সে রূপমঞ্জের রূপ গোস্বামী ইত্যাদি মতন যারা আছেন তারাই অবরুদ্ধ করতে পারে, অন্য লোক করতে পারে না, সাধারণ গুরুও করতে পারবে না। যদি রূপ গোস্বামীর অনুগত তাহার মতন রতিমঞ্জরী ইত্যাদি যদি হন তাহলে সম্ভব, কমল মঞ্জরী ইত্যাদি যারা আছেন শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর প্রভুপাদ ইত্যাদি তারা কৃষ্ণকে অবরুদ্ধ। এই জন্য তিনি বলছেন যিনি সর্বশক্তিমান ভগবানকে প্রিয়ত্বে পরাভূত করিয়া কৃষ্ণকেও পরাভূত করে দিয়েছেন, কে কে করতে পারে? গোপীরা তাকে পরাভূত করতে পারে, গোবিন্দ লীলামৃত ইত্যাদি গ্রন্থেতে এইসবগুলি প্রচুর উদাহরণ দেখা যায় যে কিরকম হতে তারা পরাভূত করতে পারে, পরাভূত করিয়া স্বেচ্ছায় অন্যের চিত্তে সমর্পণ করতে সমর্থ। এই দেখো গুরুর লক্ষণ, যিনি কৃষ্ণকে আবদ্ধ করে নিজে হৃদয়েতে আর অনুগ্রহ করে যাহারা ওই কৃষ্ণকে তারা অন্যের হৃদয়তে দিতে পারে, সে হচ্ছে গুরু, এই হচ্ছেন প্রভুপাদের পরিচয় দিচ্ছেন। যিনি হরির যাবতীয় গুণসমূহ সমাহরণ করিয়া নির্গুণ ব্রহ্মবাদীগণকে বঞ্চিত করিয়াছেন, সব লোককে কৃপা করেছেন কিন্তু বঞ্চিত কাকে করেছেন? এই ব্রহ্মবাদীগণকে। এটি তাহার দয়ার লক্ষণ, একটি ততষ্ট লক্ষণ। সেই গুরুপাদ পদ্ম শিল প্রভুপাদ জগৎগুরু রূপেতে চৈতন্যবাণী ও ব্যাসবাণীর সার্থকতা সম্পাদনের জন্য পুরুষোত্তম ক্ষেত্রে পুরী ধামেতে অবতীর্ণ হইয়াছেন। যিনি মাদৃশ বিষয় ধুরন্ধর দুর্দান্ত প্রকৃতির পতিতাধমের কেশ আকর্ষণ করিয়া স্বীয় পাদ কজ ধূলি সদৃশ করিয়াছিলেন, সেই কারুণ্য গুণেতে ঈশ্বর অপেক্ষাও, কারুণ্য গুণেতে ঈশ্বর অপেক্ষাও, কৃষ্ণর অপেক্ষাও তেউ শ্রেষ্ঠ কারুণ্য গুণেতে। সংসার দাবা নল নীড় লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্ব। এই হচ্ছে গুরু। এই সবগুলি লক্ষণ যখন দেখতে পাই, বিচার করে আমরা দেখি, তাহলে মহা সৌভাগ্যমান তারা এইরকম গুরুবাদ পদ্ম বরণ করবে। মহারাজ কালকে একটা কথা বলছেন, আমার চেষ্টাতে গুরুকে আমরা বরণ করতে পারি না। গুরু কাছে এই গুরু ঠিক, এইটা মন্দ এইটা না, কৃষ্ণই ব্যবস্থা করবেন। যদি কৃষ্ণের প্রতি আমরা শরণাগত হয়ে যে সবান্ত কারণে কৃষ্ণকে পাবার জন্য চেষ্টা করব, তখন কৃষ্ণ নারদকে পাঠিয়ে দেবে, যাও একটু ধ্রুবের সাহায্য করো, যাও একটু প্রহ্লাদকে একটু দেখো, যাও একটা ওকে চিত্রকেতুকে দেখো, তখন তিনি গুরুদেব পাঠিয়ে দেবে। এই জন্য ওইখানেতে বলা হয়েছে যে সে গুরু কৃষ্ণ রূপন, যেখানে সেখানেতে আরোপ, ওই আরোপে মাত্র থাকে। এই জন্য এই সবগুলি মধ্যম আধিকারীও গুরু হতে পারে, কিন্তু তার মধ্যে এইসবগুলি গুণ তো থাকা চাই। গুণ থাকলো না, আরোপ করলে সব জায়গাতে চলে না। এই জন্য শ্রেষ্ঠ যিনি কারুণ্য গুণেতে ঈশ্বর অপেক্ষাও শ্রেষ্ঠ, সেই গুরুপাদ পদ্ম পরমহংস কুলের আদর্শ মহাপুরুষ দৈন্য বসে জগতের নিকট আত্ম স্বরূপ আচ্ছাদন করিতে গিয়া ওম বিষ্ণু পাশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নামে পরিচয় দিয়াছেন। পরমহংস নিজেকে ত্রিদণ্ডী স্বামী তিনি নিজেকে বলছেন। ওরা বলছে বাবা সজিয়ারা বেটারা, ওরা বলছে সে নিজেকে ত্রিদণ্ডী স্বামী, আর কেউ নারায়ণ, আর কেউ বামন, কারো ত্রিবিক্রম, এইসব বলি না। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কেউ বলছে পরমহংস, আরে বেটারা তোমরা কিছুই বুঝা না মূর্খ, পরমহংস কথা বড় আর নাকি মঞ্জারিগণ বড়। মঞ্জারির ভাব ইত্যাদিকে কৃষ্ণ সেবিকা রাধারানীর দাসী ওই ভাবটাকে আচ্ছাদন করে দিয়ে জগতের একটা কি একটা হাবি যাবি পরমহংস ওই একটা পদবী নিয়েছেন, এটা কি বড় হয়ে গেল, এটা তো তার দীনতা, এটা উপলব্ধি কর। কে বলছে যে গুরু পাদ পদ্মের কি জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট পরমহংস কুল চূড়ামণি আর কি কি রাজহংস ইত্যাদি 15টি কেউ দিল, আর কেউ বললো যে সে নিত্যলীলা প্রবিষ্ট, কোনটা বড়, নিত্যলীলা না পরমহংস কুল চূড়ামণি আর আর কে কি সব, এগুলি স্বরূপের পরিচয় না, বহু দূরে। ওইটা গুরু মহারাজ বলছে কত করুণাশীল তিনি, যে ওই ভাবটাকে আচ্ছাদন করে জগতের একটা পরমহংস আর কেউ লোক বলছে, ওরা বলছে যে দেখো তো কত দাম্ভিক, আরে মূর্খ, তোমরা বুঝো না কিছু, প্রভুপাদ কত উপরের লোক, গোলোক বৃন্দাবনে খাস লোক, আর তিনি ওইটাকে আচ্ছাদন করে দিয়ে ওই ভাব, আর কোথায় জগতে পরমহংস বলছে যে এটা কোথায় নিম্নেতে তিনি চলে আসলেন, বুঝবার ক্ষমতা আছে? ওরা বলছে যে দেখো তো গৌড়ীয় মঠ এদেরকে পয়তা দিচ্ছে, হ্যাঁ ব্রাহ্মণ মানে আছে দেখো তো নিচে জাতির লোকগুলিকে, গুরু মহারাজ আরে মূর্খ,
কি অনডোয়ান্ট। আমরা না একটা পয়তা দিলাম ব্রহ্মচারী কেউ কে বললাম একটা বর্ণাশ্রম, আর তোমরা সকলকে যে আসে তোমাদের ডোর কফিন দিয়ে তোমরা গুপি সাজাচ্ছ পাষণ্ড, আমরা তো তাদেরকে একটা পথে নিয়ে আসি, আর তারা একটা শৌচ করতে জানে না, আর তাদেরকে দিয়ে বলি তুমি ললিতা সখী বলো তো কিরকম তোমরা ভ্রষ্ট। এইসব বলি বিচার করবার লোকের জগতের ক্ষমতা নাই, এইসব বলি শুদ্ধ সাধু সঙ্গ না যদি হয় তাহলে এই বিচারের এইসব বলি আসবে না, অতএব শুদ্ধ ভাবে বিচার করে চলবেন সব। ভক্তিবদ্ধে প্রবেশ করে আমি ভক্তি চাই আর কিছু জগতে চাই না, কোটি কোটি জন্মে আসছি যাচ্ছি। এই জন্য প্রভুপাদকে গুরুপাদ পদ্মকে আমাদের গুরু পরম্পরা ধারাকে মহাপ্রভু কিসের জন্য এসেছেন এইসব বলি বিচার পুঙ্খানুপুঙ্খ আমরা সব পরে যে পড়া লিখার দ্বারা হবে, পড়া লিখার কোন গৌরক সাত দাস বাবাজি মহারাজের সম্বন্ধে তো মহারাজের নিকটে কি এদের নিকটে তো কত শুনেছেন, যে বড় বড় এখানে ধুরন্ধর পণ্ডিত বিচার করতে পারে না, আইনি বাবাজি মহারাজ কোনোদিন অক্ষর কোন পড়েন নাই বর্ণ ইত্যাদি লিখতে জানেন নাই, আর তিনি কোথা উচ্চ ভাবের শ্রীমদ ভাগবতের যে সার বিচার ইত্যাদি করতে পারেন। অথচ যদি শুদ্ধ ভাবতে তোমরা গুরু সেবা করো, বৈষ্ণব সঙ্গ কর, রাজনীতি দলা দলি এইসব সম্পূর্ণরূপে বন্ধ কর, শুদ্ধ ভাবে বৈষ্ণবদের অনুগত হয়ে যে আর শুদ্ধ ভাবে আমরা আচরণ করে দিয়ে বৈষ্ণবদের সকলকে যথাযোগ্য আমরা সম্মান দিয়ে হরিভজন করি। এই হচ্ছে আজকার দিনে তাহাদের পুষ্পাঞ্জলি। দুপুর বেলা ১০টার সময় বোধ হয় আমাদের এখানে আলেখ্য সাজাবে, আমরা পুষ্পাঞ্জলি দেবার সময় যেন এই ভাবগুলিকে নিয়ে আমার পুষ্পাঞ্জলি দিই। এখন আমরা আজকে এই বেলায় এই পর্যন্ত আমরা স্থগিত রাখছি, ৪টার সময় আবার সকলেই বসবে, প্রভুপাদের গুণাবলী আমরা কীর্তন করব। শুধু প্রভুপাদের নয় তার সঙ্গে সংযুক্ত গুরু মহারাজের সঙ্গে সঙ্গে সে চলবে, গুরু মহারাজকে ছেড়ে প্রভুপাদ নয়, প্রভুপাদ ছেড়ে গুরু মহারাজ নয়, আবার রূপ গোস্বামীকে ছেড়ে দিয়ে রা কেউ নয়, মহাপ্রভুকে ছেড়ে দিয়ে আবার রূপ গোস্বামী নয়, এই সবগুলিকে নিয়ে সংযুক্ত ভাবে আমরা এই সবগুলি কথাগুলি আমরা অনুশীলন করব, আর যাতে শুদ্ধ ভক্তিতে আমরা প্রবেশ করতে পারি। আপনারাও এইগুলি সব গ্রহণ করে দিয়ে বাড়িতে ফিরবেন তাহলে ব্যাস পূজা সম্ভব হল, আর না তো শুধু এসে ঘুরে বেড়ে আমরা চলে গেলাম এখানে আসলাম বিশেষ কিছু লাভ হবে। আজকে থাক একটা মহামন্ত্র করে দাও তো, চলো মহামন্ত্র একটা করে দাও।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে ভালো হয় সাড়ে ৩টা থেকে ৩.৫টায়।
তারপরে আমাকে ভাষণ হবে। সুতরাং আমরা সকলে সাড়ে তিনটায় সব নাট্য মন্দিরে এসে যাবেন। এখন আমাদের আরেকটু সাজানো হবে, তারপর পুষ্পাঞ্জলির জন্য টাকা হবে, তো খেয়ে নেবেন না কিছু, পুষ্পাঞ্জলি দেবে, এখন একটু তুলসী পরিক্রমা হবে, তারপরে আমাদের এখনকার মতো সভা সমাপ্ত। নিতাই গৌর।